গতদিন আমরা এই শ্রীগ্রন্থের পাণ্ডবগণের তীর্থযাত্রায় বেরিয়েছেন এবং সেখানে দেবর্ষি নারদ, বেদব্যাস আরো আরো যে সমস্ত মহাত্মাগণ, যেমন লোমশ মুনি ছিলেন তীর্থ বর্ণনার বক্তা, তার থেকে আমরা ঋষি অগস্ত্যের বিবাহ প্রসঙ্গ শ্রবণ করেছি এবং তার পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে যাচ্ছি। আরো আরো আমরা সেই পরশুরামের তেজ হরণ বিষয়ে আলোচনা করেছিলাম, এবারে তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করতে চলেছি। যুধিষ্ঠির মহারাজ তিনি লোমশ মহামুনিকে বললেন, হে বিপ্রবর, আমি মহামতি ঋষি অগস্ত্যের অদ্ভুত অদ্ভুত যে কর্মকাণ্ডগুলি তা আমি সবিস্তারে একটু আপনার থেকে শ্রবণ করতে ইচ্ছুক। যদি আপনার কৃপা হয় তাহলে আপনি সে বিষয়টা যদি আমাকে শ্রবণ করান। লোমশ মুনি তিনি আনন্দিত হয়ে বললেন, না না, এ তো অতি উত্তম কথা। হে রাজন, আমি পরম তেজস্বী ঋষি অগস্ত্যের অত্যন্ত দিব্য এবং অদ্ভুত অদ্ভুত যে অলৌকিক কাহিনী তা আমি তোমাকে শোনাচ্ছি, তুমি মন দিয়ে শোনো। একবার সত্যযুগে কালকেয় নামক এক ভয়ঙ্কর দুর্মদ অসুর ছিলেন। তা সেই অসুর তারা কি করলো, যে সময় বৃত্তাসুরের উৎপন্ন হলো তারা তার সঙ্গে মিলিত হলো। এবারে বৃত্তাসুরের সঙ্গে তারা মিলিত হলো। এবারে আমরা শ্রীমদ্ ভাগবতে যে বৃত্তাসুরের প্রসঙ্গ আস্বাদন করেছি আর এখানে যে বৃত্তাসুরের কথা বর্ণনা হচ্ছে তার মধ্যে একটু পৃথক, তা পণ্ডিত মণ্ডলীদের বক্তব্য, না না, দুটোই ঠিক, কল্পান্তর ভেদে কোথাও কোথাও পাঠ পৃথক বলে মনে হয়, কিন্তু কল্পান্তর ভেদে কোথাও কোথাও পৃথক লীলা হয়ে থাকে। তা মহাভারতের আধারেই যখন আমরা পাঠ শ্রবণ করছি তাহলে মহাভারত আধারেই শুনব। তা এখানে বৃত্তাসুরের বধের জন্য দেবতাগণ অনেক উপক্রম করলেন কিন্তু তারা সকলে ব্যর্থ হলেন, কিছু করতে পারলেন না। এবারে তার সঙ্গে এই কালকেয় নামক তারও সৈন্য সামন্ত বৃত্তাসুরের সঙ্গে একত্রিত হয়ে দেবতাদের অস্ত্রশস্ত্র একেবারে তাদের কাছে নিরস্ত্র হয়ে গেল, কিছু কাজ হলো না। এবারে সমস্ত দেবতাগণ তারা ব্রহ্মাজির কাছে গেলেন আর শ্রীমৎ ভাগবতে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন, এখানে ব্রহ্মাজির কাছে গেলেন, কল্পান্তর ভেদ। তা ব্রহ্মাজি বললেন, দেখো হে দেবতাগণ, তোমাদের আসার অভিপ্রায় আমি পূর্বে থেকেই অবগত। তা তোমরা পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে সেখানে পরম তেজস্বী মহামুনি দধিচি আছেন, তার নিকট গিয়ে তোমরা তাকে সন্তুষ্ট করে তার হাড় দ্বারা এক অমোক বজ্র তৈরি করো। সেই বজ্রটা আবার কেমন হবে, মানে তার ছটা দিক হবে, বজ্র যেমন দিক 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 হয় সেই ছটা দিক হবে, এবং সেই যে সুদৃঢ় বজ্র যা বিশ্বকর্মা রচনা মানে তৈরি করে তোমাদের দিতে সমর্থবান। তা যাও, তোমরা মরতে যাও। ব্রহ্মাজির কথা অনুযায়ী সমস্ত দেবতা পুনরায় তাকে দণ্ডবাদ প্রণাম আদি করে তারা মরতে আসলেন। সরস্বতী নদীর অপর পারে, মানে সরস্বতী নদীর ঠিক উল্টো দিকটায়, সেখানে দধিচি ঋষির আশ্রম, অনেক সুন্দর, নানা প্রকার বৃক্ষ, নানা প্রকার লতা আদি দ্বারা সেই সুশোভিত তার সেই অতি সুন্দর আশ্রম। সূর্যের ন্যায় তেজস্বী মহর্ষি দধিচিকে দর্শন করে দেবতারা তাকে প্রণাম করলেন আর তারপরে শ্রী ব্রহ্মার কথা অনুযায়ী তার কাছে বর প্রার্থনা করলেন এবং ঋষিও বললেন, ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা তাই আমার থেকে চেয়ে নিন, আমি দিয়ে দেব। আপনা আমার জন্য যদি আপনাদের মঙ্গল কার্য সুসম্পন্ন হয় আমি প্রস্তুত। সাধুবান তো এমনই হয়ে থাকেন পরম দয়ালু, পরম কৃপালু, তাই নিজের শরীরের প্রতিও তার কোনো মোহ নেই। সমস্ত দেবতাগণ তারা হাত জোড় করে বললেন যে হে মহর্ষি, আমরা আপনার এই শরীরটা প্রাপ্ত হতে ইচ্ছা করি। তা তখন দেবতারা তার যখন অস্থি প্রার্থনা করল সমস্ত দেবরাজ ইন্দ্র আদি, তখন তিনি কি করলেন, যোগ অবলম্বন করে একবারে বিনা কষ্টে, কোনো পরিশ্রম না, যোগ অবলম্বন করে তিনি তৎক্ষণাৎ দেবতাদের মানে পরহিতার্থে তিনি তার সেই অপূর্ব যে ভজন দেহ সেটিকে ছেড়ে দিলেন। বল দদিচি মুনি কি জয়। এবারে বিশ্বকর্মা দ্বারা সেই অস্থি দিয়ে এক ছটি দিক বিশিষ্ট এক সুমহান বজ্র তৈরি করলেন। আর সে সময় বিশ্বকর্মা বললেন, এই অস্ত্র অমোক, এ দিয়ে বৃত্তাসুর কেন, আরো বড় বড় যে সমস্ত উগ্র অসুর তাদেরকেও বধ করতে সমর্থ হবেন আপনারা। বিশ্বকর্মার কথা শুনে দেবরাজ ইন্দ্র আদি সকলে পরম সন্তুষ্ট। সেই বজ্র নিয়ে তারা পৃথিবী ও আকাশ জুড়ে বৃত্তাসুরের যে বিশাল কায়, আর সেই কালকেও দৈত্যের যে সমস্ত সৈন্য সামন্তগণ, তাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো পুনরায়। বৃত্তাসুর কম নয়, বৃত্তাসুর মহাতেয়ান, মহাবলশালী, তার সম্মুখে দাঁড়ায় দেবরাজ ইন্দ্রের কোনো সামর্থ্য নেই। এখানে তো যাদের সঙ্গে ভগবান ব্রহ্মাজি আছেন, বিষ্ণু আছেন, তাদের তো জয় হতেই হবে, এমনকি তাদের হারিয়ে যাওয়া সম্পদ পর্যন্ত ফিরিয়ে পান প্রভু যাদের সঙ্গে থাকেন। এখানে বৃত্তাসুরের সঙ্গে মহাসংগ্রাম হল। বৃত্তাসুর ক্রোধে সিংহনাদ করতে লাগলো, কখনো হুঙ্কার করে ইন্দ্রের দিকে ধাবিত হতে থাকলো। দেবরাজ ইন্দ্র আর কোনো অস্ত্র প্রয়োগ করে যে কাজ হবে না সেটা তিনি জানতেন, তাই সেই অমোক বান্তি তার উপরে নিক্ষেপ করল। দেখতে দেখতে সেই বৃত্তাসুর সে এমনভাবে পড়ল যেমন পূর্বকালে ভগবান শ্রীবিষ্ণুর হাত থেকে মন্দার পর্বত পড়েছিল, ঠিক সেই রকম চতুর্দিকে উৎকট ভয়ঙ্কর শব্দ হলো, আর তাতে বৃত্তাসুর সেখানে দেহত্যাগ করলেন। আর বৃত্তাসুর বধ হলে সমস্ত দেবতা মহর্ষি অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু সকলেই এই বৃত্তাসুরের যে পরাক্রম তারও প্রশংসা করলেন, বিশাল পরাক্রমশালী। এবারে বাকি যে সেই কালকেয় দৈত্য ছিল, সেই কালকেয় দৈত্য এবং অন্যান্য তাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকলো। এবার দেবতারা হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে পেয়েছে কিনা, তাই তাদের সঙ্গে পারা একেবারেই অসম্ভব হয়ে পড়ল। তো তারা তখন কি করল, মৎস্য হাঙর ইত্যাদি তিমি তিমিঙ্গিলে পরিপূর্ণ যে সমুদ্র তার মধ্যে গিয়ে ঢুকে পড়ল। অসুরেরা সবাই সেই সমুদ্র গর্ভের মধ্যে চলে গেল। এবারে দেবতারা সমুদ্রের মধ্যে তাদের আর কোনো কিছু খাটে না। এবারে সকলে আর কিছু কোনো কিছু না করতে পেরে অনেক চেষ্টা করলো কিভাবে এই দুষ্টদের বিনাশ করা যায়। চিন্তা করতে করতে তারা ভয়ঙ্কর উপায় ঠিক করল, যে সমস্ত লোকই তপস্যার, সেই সমস্ত অসুরগণ চিন্তা করছে যে এই পৃথিবীতে কারা শক্তিশালী, যারা তপস্বী যোগী মুনি তারাই হচ্ছে এই পৃথিবীর শক্তি এবং সম্পদ, তাই তাদেরকে হত্যা করা যাক। তা দিনের বেলা তারা সেই সমুদ্র গর্ভে লুকিয়ে থাকে, আর যখন রাত হয় তারা ওই যেখানে যেখানে সমস্ত মানে মুনি ঋষিগণ তপস্যা করছে তাদেরকে হত্যা করতে থাকে। তাদেরকে হত্যা করতে করতে এমন হলো যে চতুর্দিকে শুধু সেই মুনি ঋষি ব্রাহ্মণদের হাড় আর হাড়, শুধু তাদের অস্থি এমন জায়গায় জায়গায় এমন করে রেখেছিল যে মানে সেখানে এক পাহাড়ের অস্থি জায়গায় জায়গায় দেখা যেত, মানে পাহাড়ের অস্থিকৃত হয়েছে, মানে এমন ভয়ঙ্কর ভাবে সমস্ত সকলকে বধ করতে থাকলো। এবার সকলে সমুদ্রের মধ্যে দিনে লুকিয়ে থাকে, আর রাত্রিবেলা গোপনে সমস্ত যারা ধর্ম জাজনশীল তাদেরকে হত্যা করে। দেখতে দেখতে প্রায় পৃথিবী মানে সাধক শূন্য করে দেওয়ার ইচ্ছা তাদের ছিল। এইভাবে মুনিদের প্রাণ হতে থাকলো আর মৃত মুনি ঋষিদের অস্তিত্বে চতুর্দিক একেবারে ভরে উঠল। হে রাজন, এইভাবে জগতে সেই সংহার লীলা চলতে লাগলো এবং যাগযজ্ঞ নষ্ট হতে থাকলো। দেবতারা অত্যন্ত চিন্তিত হলো যে এই পৃথিবীতে যদি যাগযজ্ঞ সমস্ত কিছু নষ্ট হয় তাহলে তো এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। এই পৃথিবী টিকে আছে কি জন্য? একমাত্র সাধুদের ভজন প্রভাবে। এই পৃথিবী থেকে যখন সাধু শূন্য হয়ে যাবে, সতী নারী শূন্য হয়ে যাবে, তখনই এই পৃথিবীর প্রলয় হয়। তা এখন তো এই অসুরেরা দেখছি তারা তো সব সাধুদের যদি নিঃশেষ করে ফেলে, হত্যা করে ফেলে, তাহলে এই পৃথিবী মানে ধর্ম শূন্য হয়ে যাবে। তখন এই পৃথিবীর প্রলয় হলে আমাদের স্বর্গও প্রলয় হবে। তখন তারা নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে গিয়ে বললেন যে হে মধুসূদন, আমরা আপনাকে প্রণাম করি। আপনি জগতের উৎপত্তি পালন ও সংহারকর্তা, আপনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন। হে কমল নয়ন, পূর্বে পৃথিবী যখন সমুদ্রে নিমজ্জিত ছিল আপনি তখন বরাহ রূপে তাকে উদ্ধার করেছিলেন। আর হে পুরুষোত্তম, আপনি নৃসিংহ রূপ ধারণ করে মহাবলী দৈত্য হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রবার প্রহ্লাদকে আপনি আশ্বস্ত করেছিলেন, অভয় প্রদান করেছিলেন। আর কোনো দেহধারীর পক্ষে এই মহাদৈত্য বলির যে সংহার তাও করা সম্ভব ছিল না, তাও আপনি বামন রূপে তাকে পরাভূত করেছিলেন। তা মহাধনুর্ধর জম্ভ অত্যন্ত ক্রূর ও যজ্ঞ ধ্বংসকারী ছিল, সেই দুরাত্মা ক্রূরকেও আপনি বধ করেছেন। তা আপনার এই রূপ অগণিত পরাক্রমের ঘটনা আছে। হে মধুসূদন, এই দুর্দিনে আপনি আমাদের জন্য কিছু মঙ্গল বিধান করুন, আমরা আমাদের শক্তিতে কিছু করতে পারছি না। হে প্রভু, আমাদের মহা ভয় হচ্ছে, আপনি কৃপা করে আমাদের রক্ষা করুন। আর এইভাবে যখন বারংবার স্তব স্তুতি করছেন আর বলছেন হে জগৎপতে, এখন কৃপা করে আপনি রক্ষা করলে তবেই এই জগৎ, এই সংসার টিকে থাকবে, তা না হলে আর রক্ষা পাবে না প্রভু। দেবতাদের প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু তিনি বললেন, হে দেবতাগণ, আমি প্রজাদের ক্ষতির কারণ সম্পূর্ণভাবেই অবগত আছি। কালকেও নামে যে প্রসিদ্ধ দৈত্যেরা আছে তারা বলশালী বটেই, তারা বৃত্তাসুরের আশ্রয় নিয়ে সমস্ত জগৎকে পীড়িত করেছিল। আর তারা সারাটা দিন হাঙড় কুমি তিমি তিমিঙ্গিল যে সমুদ্র মধ্যে থাকে তাদের সঙ্গেই তারা দিনে থাকে, আর রাত্রে তারা এইভাবে মানে সমস্ত মুনি ঋষিদের বধ করছে। তা তোমরা এক কাজ করো, এই পৃথিবীকে শুষ্ক করার কোনো উপায় দেখো। বলছেন যে প্রভু তা কি করে সম্ভব? বলছেন ওই পৃথিবীতেই এখনো মহাত্মা অগস্ত্য ঋষি আছেন, তিনি মহাপরাক্রমশালী, তিনি ইচ্ছা করলে ওই সমুদ্র শুষ্ক করে দিতে পারেন। আপনারা তার কাছেই যান, সমুদ্র শুষ্ক করলে তারপরে কি করতে হয়। দেবতাগণ তো বুঝতেই পারলেন, আমাদের মতো মোটা বুদ্ধি তো নয়, বললেন ঠিক আছে প্রভু, আপনি তো উপায় বলে দিলেন, আমরা চললাম তাহলে। তা প্রভুকে দণ্ডবাদ প্রণাম করে মর্তে আসলেন। ঋষি অগস্ত্যের কাছে গিয়ে এই কথা বললেন। আর ভগবান শ্রীবিষ্ণুর কথা শুনে দেবতারা মানে ব্রহ্মার নির্দেশে আবার ব্রহ্মাজির কাছেও গিয়েছিলেন। তারা অগস্ত্য মুনির আশ্রমে এলেন। সেখানে গিয়ে তারা দেখলেন সেই মিত্রাবরুণের পুত্র পরম তেজস্বী তপমূর্তি, সেই অগস্ত্য ঋষিদের মধ্যে অন্যান্য কিছু ঋষি আছেন তাদের মধ্যে বসে তিনি ভগবানের গুণগ্রাম কীর্তন করছেন। আর দেবতারা সকলে তার কাছে গেলেন। তারা ঋষি অগস্ত্যের সমস্ত অলৌকিক গুণগান করে তার স্তুতি করতে লাগলেন। বলছেন হে প্রভু, আমরা এখন এই এই কারণে বিপদাপন্ন, এই পৃথিবীতে সমস্ত মুনি ঋষি যদি একেবারে উঠে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো প্রলয় হবে। তা প্রভু, আপনি তো বহু কিছু করেছেন, সেই রাজা নহুষ যে স্বর্গে নিজের আধিপত্য জমিয়েছিল তাকে আপনি অভিসম্পদ প্রদান করে তাকে বিনষ্ট করেছিলেন, মানে সে অজগর রূপে এই এই লোকে পতিত হয়েছিল, তাও বিস্তারিত আসবে পরে। তা আপনি সকলের উপকার করেন, নহুষকে দেবলোকের ঐশ্বর্য থেকে বিতাড়িত করেন, আর পর্বতরাজ বিন্ধ্যাচল সূর্যের উপর কুপিত হয়ে সে এত বৃহৎ আকার ধারণ করল যে সূর্য তখন আর ওই দক্ষিণ দিকে অস্তমিত হতে পারে না। আপনি তাও করেছেন, আপনি মানে ইচ্ছা করলে সমস্ত কিছু পারেন। এটা কেমন বলছেন, যাতে সূর্য দক্ষিণাবর্তে না যেতে পারে সেই জন্য এই বিন্ধ্যাচল একবার বিশাল হয়ে উঠল, সূর্য আর অস্তমিতই যেতে পারে না। এবারে কি হলো, এবং দক্ষিণ দিকে যেতে পারে না, এবারে কি হলো, ফলে জগতের দক্ষিণাংশ একেবারে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল, একেবারে ঘোর অন্ধকার, সূর্যের আলো সেখানে পৌঁছাতে না পারার দরুন। আর অপরদিকে কি হলো, সূর্য যেখানে যেখানে না যেতে পারছে সেখানে সেখানে লোক মানে অন্ধকার হয়ে আছে, তারা আধিব্যাধিগ্রস্ত হয়ে তারা মৃত্যুর কবলে পতিত হচ্ছিল। আর সেই সময় আপনার শরণ গ্রহণ করায় শান্তি লাভ হয়, আপনি সকলের ইচ্ছা পূরণ করেন, আমরাও দীনভাবে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। এবারে যুধিষ্ঠির মহারাজ তিনি লোমশ মুনিকে বললেন যে এটা তো আমি বুঝতে পারলাম না, সেই যে বিন্ধ্যাচলের কথা আপনি বললেন, তিনি বৃহৎ হলেন, তাহলে সেটাও যদি আমাকে একটু বলতেন। এবার ওই কথাটা তিনি থামিয়ে এবার এই কথাটা বলছেন, ওটাও বলবেন এরপরে, মাঝে প্রশ্ন করলে উত্তর দেবেন তো, তাই বলছেন, তাহলে হে রাজন শোনো, একবার সূর্য উদয় এবং অস্ত হওয়ার সময় পর্বতরাজ সুবর্ণগিরিকে মানে সুমেরুকে প্রদক্ষিণ করতেন। এই সূর্য যখন ওঠেন তার নিয়ম হচ্ছে কি, যে সুমেরু পর্বতকে তিনি প্রদক্ষিণ করে অস্তমিত হবেন, এটাই প্রভুর নির্দেশ। তাই বিন্ধ্যাচল মনে করল যে এই সূর্য তাকে সকলে মানে, সে বিন্ধ্যাচলকে প্রদক্ষিণ করে, আমাকে কেন প্রদক্ষিণ করে না, তার রাগ হয়েছে, অভিমান হয়েছে। তা সে সূর্যদেবকে বলছেন, দেখো সূর্যদেব, তুমি যেভাবে প্রতিদিন সুমেরুর পরিক্রমা করো, মানে সুমেরু পর্বতকে পরিক্রমা করো, তা সেই প্রকার আমাকেও তুমি পরিক্রমা করো। তাতে সূর্য বললেন, না, আমি তো নিজের ইচ্ছায় কিছু করি না, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তিনি আমার পথ নির্দিষ্ট করেছেন, আমি তার পথ এবং তার নির্দেশ ছাড়া এক বিন্দু এদিক সেদিক হতে পারি না, আমি তো প্রভুর ইচ্ছাতে কর্ম করি, তা আমি তোমার এই নির্দেশ পালন করতে তো আমি পারবো না। হে পরন্তপ, সূর্যের কথায় বৃন্দ ক্রোধে জ্বলে উঠল, বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার কথা শুনবে না, ওই সুমেরু পর্বতের থেকে আমি বড়, তা তুমি আমাকে কেন পরিক্রমা করবে না। তাই সূর্য ও চন্দ্রের গতি রোধ করার জন্য সে কি করলো, অকস্মাৎ দেখতে দেখতে একবারে আকাশ ছুঁয়ে ফেললো, সেখান থেকে আর যেতেও পারবে না, আকাশ পর্যন্ত রোধ করে দিয়েছে। এবারে সব দেবতারা মিলে পর্বতরাজ বিন্ধের কাছে এসে তাকে নানাভাবে বাধা দিতে লাগলো, যে তুমি তো এ প্রকৃতির বিরুদ্ধ কর্ম করছো, আরে সূর্য তোমাকে কি করে পরিক্রমা করবে, প্রভুর নির্দেশ যে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে সে অস্তমিত হয়ে যাবে, আর তুমি বলো কিনা তোমাকে পরিক্রমা করবে, এসব হয় কোনোদিন, এটা অযুক্তিসঙ্গত কথা কি। দেবতাদের বলে, না, আমি তোমাদের কোনো কথা শুনবো না, তোমরা যা পারো করো, আমি সূর্যকে আমার পাশ থেকে যেতেই দেবো না। এবারে কিন্তু বিন্ধ তাদের কোনো কথাই শুনল না দেবতাদের, তখন তারা সকলে মিলে পরম তপস্বী এবং অদ্ভুত পরাক্রমী অগস্ত্যের কাছে আসলো। এবার অগস্ত্য ঋষির কাছে যখন আসলেন তারা প্রয়োজন জানালেন, বললেন, প্রভু, একমাত্র আপনিই পারেন এর কিছু করার জন্য, সে এখন ক্রোধ করে তার পাশ থেকে সূর্য চন্দ্র গ্রহ কিছু যেতেই দিচ্ছে না, সে আকাশকে রোধ করে রেখেছে, এখন কি করা যাবে। এবারে এখন আপনি ব্যতীত আর কেউ এর বাধা দান করতে সক্ষম নয়, আপনি কিছু করুন। দেবতাদের প্রার্থনা শুনে ঋষি অগস্ত্য তার পত্নীকেও সঙ্গে নিয়ে গেলেন। এবারে নিয়ে সামনে গিয়ে বলছেন, বিন্ধ্যাচলের কাছে এসে বলছেন যে পর্বত প্রবর, আমি তো দক্ষিণ দিকে যাত্রা করছি, তা তুমি আমার পথ ছেড়ে দাও। তখন পর্বতরাজ বিন্ধ্যাচল চিন্তা করছে, এখন ঋষিকে যদি আমি পথ না দিই তাহলে আমাকে অভিশাপ তো দেবেই। বলছে ঠিক আছে আমি যেতে দিচ্ছি। তো বলছে শুধু যেতে দিচ্ছি না, আমি যতক্ষণ পর্যন্ত এই দক্ষিণ দিক থেকে আবার ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এই ছোট হয়ে থাকবে। বলছেন ঠিক আছে। এবারে ঋষি অগস্ত্য যাওয়ার সময় তো গেলেন, এবারে যখন তিনি ফিরে আসছেন তিনি অন্য দিক হয়ে চলে এসছেন, সেখান থেকে আজ পর্যন্তও তিনি আসেন। সেই কারণে সে বিন্ধ্যাচল ভয়ে আর বড় হতে পারে না, যদি বড় হয় তাহলে তো ঋষি অভিসম্পদ প্রদান করবে, আর অভিসম্পদ প্রদান করলে তো হয়েছে কাজ। এই পর্বত তারা কিন্তু এত সুবিধার লোক ছিল না, এই বেশিরভাগ পর্বতগুলো ছিল কি সব জ্যান্ত পর্বত, এরা ইচ্ছা করলে উঠতেও পারত। কিন্তু একবার দেবরাজ ইন্দ্র দেখলো যে এই পর্বতের দল এত খুব দুষ্ট, এরা এখন মনে হলো একটা বিশাল শহর, উঠতে উঠতে গিয়ে শহরের উপরেই বসে পড়লো, শহর তো মাটির নিচে চলে গেল, এমন করত লোকজনের ক্ষতি হতো। তাই দেবরাজ ইন্দ্র একবার চিন্তা করলো যে এদের তো পাখনা আছে, পাখনা ছিল তাদের উড়ে যাওয়ার মতো যে পাখনা, বললো যে পাখনাগুলোকে আমি বজ্র দিয়ে নষ্ট করে দেবো, তাহলে এই দুষ্টের দল আর উড়াচড়া করতে পারবে না, তাহলে আর কারো ক্ষতিও হবে না। তার মধ্যে অনেক পর্বত এখনো, মানে যদি যারা সমুদ্রে মধ্যে যারা গমনাগমন করেন তারা দেখতে পান যে সমুদ্রের নিচে মানে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত, প্রচুর পরিমাণে এখনো, যে সমস্ত বৈজ্ঞানিকেরা যারা অনুসন্ধান করতে সমুদ্রের মধ্যে প্রবিষ্ট হন সেখানে শুধু পাহাড়ই পাহাড়। যেমন মৈনাক্ষ পর্বত এখনো তিনি রয়েছে, অন্যের কথা আর কি, আমাদের শাস্ত্রেই প্রমাণ পাওয়া যাচ্ছে। তা বিন্ধ্যাচল, বিন্ধ্যাচলের উপর দিয়ে তো চলে গেলেন, ছোট হয়ে গেল, আর বলল আমি যখন যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি এই ছোট হয়েই থেক। বললেন ঠিক আছে। এবার ঋষি অগস্ত্য সে তো চালাকি করেছে, সে যাওয়ার সময় গিয়েছে, আসার সময় সে অন্য সাইড অন্য দিক দিয়ে ঘুরে চলে এসছে, এখনো ওই বিন্ধ্যাচল অপেক্ষা করছে যে কখন আসবে আর কখন আমি এই সূর্যের গতি রোধ করব। তিনি আর জীবনেও যাবেন না আর বড়ও হবেন। আর এবারে কি হলো, বিন্ধ্যাচলের বৃদ্ধি লাভ রুদ্ধ হয়ে গেল। মহাত্মা যুধিষ্ঠির তোমার জিজ্ঞাসায় আমি সেই বিন্ধ্যাচলের প্রসঙ্গও তোমাকে শোনালাম। এবারে অগস্ত্য ঋষির কাছে বর পেয়ে কালকে এদের সংহার করেছিল তা শোন। এবার দেবতারা যখন বললেন যে প্রভু আপনি ছাড়া তো আর কোনো গতি নেই, কি হবে প্রভু, বলছেন ঠিক আছে চলো। এবারে দেবতাদের সঙ্গে করে নিয়ে গিয়ে মহাত্মা সমুদ্রের তীরে গেলেন, আর তীরে গিয়ে তিনি দেখতে দেখতে সেই যে সমুদ্র তা তিনি পান করে ফেললেন। এবারে অসুরগণ তো দেখাই যাচ্ছে কোথায় লুকিয়ে থাকবে, জল শেষ, ওরা তো জলের মধ্যে লুকিয়ে থাকতো। এবারে দেবরাজ ইন্দ্র আদি দেবতাগণ তখন তো দে ভালো করে ধরে উত্তম মধ্যম, একেবারে কেউ গদা দিয়ে কেউ তীর দিয়ে কেউ বজ্র দিয়ে দিয়ে সব প্রায় শেষ করে দিলেন। কিন্তু এই যে কালকেয় নামক দৈত্য সেও তো কম নয়, তারাও সংগ্রাম করলো কিন্তু দেবতাদের শক্তিদের শক্তির কাছে তা কিছু হলো না। দেখতে দেখতে কালকেয় তথা তার সৈন্য এবং পরিবারকে সেখানেই বিধ্বংস করে দিলেন। এবারে অসুরদের মারার পরে দেবতারা বলছেন প্রভু এবার আপনি সমুদ্র আবার জলে পরিপূর্ণ করুন। ঋষি বলছেন সে তো আমার হজম হয়ে গেছে, এখন আমি জল পাবো কোথায়, হজম হয়ে গেছে। দেবতারা আবার বিপদে পড়লো যে পৃথিবীতে যদি সমুদ্র না থাকলো তাহলে তো অনেক অসুবিধা। তখন তারা সকলে মিলে আবার গেলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি তিনি বলছেন দেখো এখন আর সমুদ্রতে জল ভরবে না, ওই শুকনোই থাকবে, শুষ্ক হয়েই থাকলো। বলছেন প্রভু তাহলে তো মর্তের সকলের কষ্ট হবে। বলছেন কিছু করার নেই, আজ থেকে মানে আরো কিছুদিন পরে, সময় নির্দিষ্ট বলেননি, কিছুদিন পরে ভগীরথ তিনি যখন তার বংশ পরম্পরাক্রমে গঙ্গাকে আনয়ন করবেন তখন এই যে সমুদ্র তা ওই গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে যাবে, যাও এখন আর চিন্তা করে কিছু লাভ নেই। এবারে ঠিক তাই হলো, দেবতারা বললেন, ব্রহ্মাজি বলেছেন, ভগবান বলেছেন যখন, তাহলে আর চিন্তা করে আমাদের মাথা ব্যথা করলে আর তো কিছু কাজ হবে না। তা তারা আপন আপন স্থানে যে যাওয়ার মতো চলে গেলেন। এবারে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, সমুদ্র জলপূর্ণ হতে ভগীরথের পূর্বপুরুষেরা কিভাবে উপলক্ষ হলেন? তারা এই গঙ্গাকে যে ডাকলেন, আনয়ন করলেন, এটা কোনো একটা কারণ তো হয়েছিল ঘটনা, সেটি সেই ঘটনাটা কি তা আপনি সেই কাহিনী আমাকে সবিস্তারে কৃপা করে শ্রবণ করান। মহর্ষি লোমস বললেন, হে রাজন, ইক্ষাকু বংশে সগর নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত রূপবান, অত্যন্ত ধার্মিক, অত্যন্ত বলশালী, প্রতাপশালী, পরাক্রমী। তার আবার দুই স্ত্রী, বৈদর্ভী আর শৈব্যা, তাদের কোন সন্তানাদি হয় না। তা তারা তখন সেই স্ত্রীগণকে নিয়ে মহাদেব যে পর্বতে থাকেন, মানে কৈলাস পর্বতে, সেখানে উপস্থিত হলেন। সেখানে তারা কঠোর তপস্যা করলেন, ফল মূল কন্দ আদি সেবন করে। এবারে কিছুদিনের মধ্যে সেই ত্রিপুরনাশক ত্রিনয়ন ভগবান শঙ্কর তাদের সম্মুখে এসে প্রকট হলেন। বল শঙ্কর ভগবান কি জয়। এবারে তো ভগীরথ তার সব স্তুতি দণ্ডবাদ প্রণাম করলেন সপত্নী সহ। এবারে বলছেন যে, বৎস ভগীরথ, তুমি বলো কি চাও, আমার থেকে কিছু বর চাও তুমি? বলছেন, প্রভু, আমি তো নিঃসন্তান, আমার দুই রানী, তা আপনি আমাদের পুত্র সন্তান প্রদান করুন। বললেন, ঠিক আছে, তুমি এক রানীর গর্ভে 60,000 অহংকারী পুত্র প্রাপ্ত হবে, আর শৈব্যার গর্ভে তুমি একটি মাত্র পুত্র প্রাপ্ত হবে, আর তাদের মৃত্যু হবে সেই যে ঋষি কোপানলে, তাও তিনি ইঙ্গিত দিলেন। বলার পরে সেখান থেকে দেখতে দেখতে মহাদেব ভগবান তিনি অন্তর্হিত হলেন। যথাসময়ে বৈদর্ভী ও শৈব্যা তারা গর্ভধারণ করলেন। দৈবাতক্রমে ঈশ্বরের ইচ্ছায় তাদের সেই গর্ভ ধীরে ধীরে বর্ধন হতে থাকলো। তাই এই বৈদর্ভীর গর্ভে থেকে বিশাল এক লাউ প্রসাব করলেন তিনি। লাউ, লাউ, এই ঘিয়া বলি যে আমরা, এক বিশাল লাউ প্রসাব করলেন। আর অন্য শৈব্যার গর্ভে একটি অতি উত্তম সুন্দর পুত্রের জন্ম হলো, তার নামও বলা হবে। তা এই লাউকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সগর। তা সে সময় দৈববাণী হচ্ছে, না না, তুমি একে বিনষ্ট করো না, এ তোমার পুত্রেরা এর মধ্যে আছে, তুমি তাদের বিনষ্ট করো না, এই লাউটাকে তুমি ভাঙো, ভাঙলে তার থেকে তুমি 60,000 বীজ পাবে, সেটাকে অল্প গরম জলে ফুটিয়ে, মানে হালকা গরম জল করে তাতে দিয়ে আবার তুলে নিয়ে 60,000 কলসির ভিতরে পৃথক পৃথক রূপে এক একটি করে বীজ ঘিয়ের, মানে ঘৃতের মধ্যে ডুবিয়ে রাখো, দেখবে এর থেকে তোমার অনেক শক্তি সম্পন্ন পুত্র উৎপন্ন হবে। এবং রাজা সগর কি করলেন, প্রত্যেকের, মানে প্রত্যেক প্রত্যেক কলসিকে দেখাশোনা করার জন্য সেই ঘৃতপূর্ণ যে কলসি, একটি করে দাসী নিযুক্ত রাখলেন। দেখতে দেখতে যথাসময়ে সেখান থেকে 60,000 তেজস্বী ভয়ঙ্কর পুত্রের জন্ম হল। এমনকি তারা আকাশে উড়ে যেতে পারত, আর সংখ্যায় বহু থাকার জন্য তারা দেব দৈত্য দানব কাউকে ভয় করত না। 60,000 একসঙ্গে গিয়ে যদি কোথাও আক্রমণ করে তাহলে তো দেশ ছেড়ে পালিয়ে যাবে সব। এইভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হলো, বহুদিন অতিবাহিত হলো। মহারাজ সগর তিনি অশ্বমেধ যজ্ঞ করার জন্য দীক্ষা নিলেন, মানে মনস্থির করলেন। এবারে তার প্রেরিত যে ঘোড়া, সেটা তো পৃথিবী পর্যটন করাতে হয়, তা 60,000 পুত্রের মাধ্যমে দিয়ে দিলেন যে তোমরাই তাকে তাদের পৃথিবী পর্যটন করিয়ে এখানে নিয়ে আসবে। এবারে সেই ঘোড়া সে কি করেছে, এক সাগরের দিকে যখন গিয়েছে তখন সেখান থেকে সেই ঘোড়াটা অদৃশ্য হয়ে গেল। তারা বহু খুঁজল, মানে পৃথিবী ছানবিন করলো একেবারে, তথাপি সেই ঘোড়ার আর সন্ধান পাওয়া গেল। তারা নিজ পিতা সগরের কাছে ফিরে এলেন। বললেন এই ঘটনা। মহারাজ সগর তিনি একেবারে ভীষণভাবে ক্রোধিত হয়ে তিনি বলছেন যে দেখো তোমরা এখান থেকে আমার সামনে থেকে দূর হয়ে চলে যাও, যতক্ষণ পর্যন্ত ওই ঘোড়া ফিরিয়ে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের মুখ দর্শন করব না। এবারে তারা সব কোদাল পরাত বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র যন্ত্র নিয়ে তারা সব জায়গায় খুঁজে 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 এক জায়গায় গিয়ে দেখছে যে পৃথিবী ফাটল ধরেছে। এবারে সেখান থেকে তারা খনন ক্রিয়া আরম্ভ করলো। এবারে তারা এমনভাবে খোঁড়া আরম্ভ করলো যে খুঁড়তে 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 বহু দূর পৌঁছে গেল সেই ফাটল ধরে। সেখানে গিয়ে দেখছে তাদের সেই যজ্ঞের ঘোড়াটা অস্ত্রটি সে ভ্রমণ করে বেড়াচ্ছে, অতি সুন্দর সেই স্থান। তারপরে দেখছে সেখানে মানে কপিল ঋষি তপস্যা করছেন কিনা, তা সেখানে গিয়ে দেখছেন ভগবান কপিল তিনি দিব্য শান্ত মূর্তি ধরে তপস্যায় রত রয়েছে। এবারে ঘোড়া পেয়ে তো সন্তুষ্ট হলেন, কিন্তু এই সাধুকে দেখে তাদের ভীষণ ক্রোধ উৎপন্ন হয়ে গেল, ভয়ঙ্কর ক্রোধ। সগর মানে তার সেই কপিল মুনিকে দেখে তারা বলছেন ওহো দেখছি চুল দাড়ি বেশ বড় বড় করে এখানে ভণ্ড সেজে বসে আছো, হ্যাঁ তোমার সাহস কম না, তুমি দুরাচারী পাপাচারী দুষ্ট, আমাদের অশ্বের যজ্ঞ অশ্ব সেটাকে চুরি করে এখানে বসে আছো, তোমাকে দেখাচ্ছি মজা। এক একজন তো প্রায় মারার মতো অবস্থা, অসভ্য ভাষায় গালিগালোচ করছে। শান্ত মূর্তি তিনি যখন চক্ষু মানে খুললেন তার সেই চক্ষুর দৃষ্টিতেই তারা তৎক্ষণাৎ সেই 60,000 পুত্র তারা সেখানেই ভস্মীভূত হয়ে গেল, কেবল হাড়গুলোই সেখানে রয়ে গেল। আর অপরদিকে কি হলো এই খবর কে জানবে, সে তো পাতালের মধ্যে প্রায় মাটি খুঁড়ে খুঁড়ে গিয়েছে 60,000 পুত্র। দেবর্ষি নারদ তিনি তো নাটের গুরু, তিনি গিয়ে সগর মহারাজকে বলছেন যে মহারাজ সগর তোমার এই দুষ্ট পুত্রেরা এই অহংকারী পুত্রেরা সেই ভগবান কপিল দেবকে অসম্মান করার জন্য তাদের অধোগতি হয়েছে, তারা সব মরে গেছে, এখন কি করা যাবে, এখন কি করা যেতে পারে। রাজা সগর তিনি তো ভীষণভাবে দুঃখিত হলেন, তার পুত্রেরা মারা গিয়েছে সেজন্য তার বিশেষ দুঃখ নয়, সেই যজ্ঞ অশ্ব তো এখনো আসলো না, তার সেই অশ্বমেধ যজ্ঞ পরিপূর্ণ হবে না। এই দেবরাজ ইন্দ্র এই অশ্বটি লুকিয়ে মানে চুরি করে ওই কপিলাশ্রমে বেঁধে এসেছিল, চিন্তা করছে এই সগর যদি আমার পদ নিয়ে নেয়। সেই কারণে এবারে অন্যদিকে কি হলো, মহারাজ সগর তিনি চিন্তা করছেন যে এখন কি করা যায়। তা তিনি তার পৌত্র মানে ছেলের পুত্রের পুত্র পৌত্র অংশুমানকে ডাকলেন। এই অংশুমান হচ্ছে অসামঞ্জস, এই অসামঞ্জস হচ্ছে যে শৈব্যার গর্ভে যে একটি পুত্র হয়েছিল তারই নাম হচ্ছে অসামঞ্জস। তা অসামঞ্জসের পুত্র অংশুমানকে ডেকে বললেন দেখো পুত্র আমার অতুলনীয় তেজস্বী 60,000 পুত্রগণ তারা ঋষি মহর্ষি কপিলের তেজে ভস্মীভূত হয়ে গেছে, এখন আমি ধর্মরক্ষা ও প্রজাদের হিতার্থে আমি এই যজ্ঞ করতে চাই, আর তোমার পিতা যে অসামঞ্জস ছিল তাকে আমি ত্যাগ করেছি, আমার প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের হিতার্থে আমি তাদের ত্যাগ করেছি তাকে। যুধিষ্ঠির মহারাজ আবার মাঝখানে প্রশ্ন করে বসলেন যে সেই অসামঞ্জস ভোলেনাথ বলেছিলেন সে নাকি মহাপরাক্রমশালী ধার্মিক, তাহলে এমন পুত্রকে ত্যাগ কেন করলেন। বলছেন না লোমশমুনি বলছেন হে রাজন শৈব্যার গর্ভে সগর রাজার যে পুত্র জন্মগ্রহণ করে তিনি হচ্ছে মানে শৈব্যার গর্ভ থেকে তিনি হচ্ছে অসামঞ্জস, তাই ইনি মহান বিখ্যাত ছিলেন কিন্তু ইনি উৎপাত করতেন। কি করতেন, তিনি সেই রাজ্যের নগরবাসীদের নিরীহ ছোট ছোট ছেলেদের মানে বাচ্চাদের ঘাড় ধরে সে নদীতে ফেলে দেবে, আবার যদি ছাগলের বাচ্চা পেয়েছেন তা সেটাকে কূপের মধ্যে ফেলে দেবে, আবার যদি ছোট ছোট মানে বৎস বাছুর পেয়েছে তাহলে সে ধরে নদীতে ফেলে দেবে। এখন রাজার ছেলে বলে কথা কেউ ভয়ে কিছু বলে না। একবার সবাই মানে একেবারে অসন্তুষ্ট হয়ে বিরক্ত হয়ে মহারাজ শহরকে গিয়ে বললেন যে হে মহারাজ, আপনি আমাদের সব কিছুই তা আমাদের এই অবস্থা আপনার পুত্র করে, তা আপনি এর একটি কিছু বিহিত করলে আমরা খুব সুখী হই। বিশেষ বিশেষ মন্ত্রীদের ডেকে বললেন যে তোমরা এই মুহূর্ত কাল মধ্যে এক কাজ করো, আমার এই পুত্রকে অসামঞ্জস্যকে তোমরা নগরের বাইরে ছেড়ে এসো, আমি তাকে ত্যাগ করলাম। মহাভারতের মধ্যে এই কথা বলেছেন, কিন্তু আমাদের শ্রীধর স্বামীপাদ টিকার মধ্যে বলছেন যে এই অসামঞ্জস্যে অসাধারণ ব্যক্তি, তিনি এমন কেন করতেন, তিনি সংসারের জালে আবদ্ধ হতে চাইতেন না, তাই তিনি করতেন কি মানে পিতা যাতে অসন্তুষ্ট হয়ে তাকে ত্যাগ করেন, তাই তিনি নিজের মানে ছোট ছোট শিশুদের ধরে বালকেদের ধরে গলা জোর করে ধরবে, কেউ কি আর জলে ডুবে মরতে চায়, তাকে জোর করে নদীতে ফেলে মেরে দিত। কিন্তু এই অসামঞ্জস, তিনি যখন রাজ্য ছেড়ে চলে গেলেন, তিনি তার যোগ প্রভাবে, ইনি কোনো কল্পে মুনি ঋষি ছিলেন, সব অপরাধের কারণে হোক বা অভিসম্পাদের কারণে হোক তারা সংসারে অল্প দিনের জন্য আবদ্ধ হয়েছিলেন। তা তিনি যখন ফিরে চলে যাচ্ছেন, তিনি সেই যোগ অবলম্বন করে যে সমস্ত পুত্র পশু পক্ষী গাভী বাছুর তাদেরকে পুনরায় জীবিত করে সকলকে মানে আপন আপন গৃহে তারা নিজেরাই পৌঁছে গিয়েছিল। সমস্ত গ্রামবাসী তারা তখন রোদন করতে থাকলো, না না আহা, আমরা কি ভুল করেছি, এ তো কোনো মুনি ঋষি হবে, আমাদের মৃত পুত্র, আমাদের সেই মরে যাওয়া বাছুর, আমরা নিজেদের সন্তানদের পুনঃপ্রাপ্ত হয়েছি, অতএব তিনি সাধারণ নন। এই অসামঞ্জস যে সাধারণ ছিলেন না, তা আমাদের আচার্যপাদগণ টিকার মধ্যে মানে উল্লেখ করেছেন, কিন্তু মহাভারতের মধ্যে কিন্তু সে সমস্ত কথা কিছু বলেননি। টিকা এমনই জিনিস বাস্তবিক মানে আস্বাদনকে আরো জাগরুকতা দিয়ে দেয়। এবারে কি হলো দেখুন, অতএব অসামঞ্জস্যকে আমি অসামঞ্জস্যকে ত্যাগ করলেন। এই অসামঞ্জস্যের পুত্রই হচ্ছে অংশুমান, তিনি পরম নম্র বিনয় সাধু প্রবৃত্তির, তার বাবাও সেরকম ছিলেন পিতা। তা অংশুমানের উপরে ভার দিলেন, পুত্র তোমার পিতাকে আমি ত্যাগ করে দিয়েছি, তা এখন তুমি আমার পুত্র মনে করো, আমার তো আর কেউ নেই, তা তুমি যদি পারো, তুমি বুদ্ধি কৌশলে সেই ঋষির কাছ থেকে সেই অশ্বকে নিয়ে এসে আমাকে সাহায্য করো, আমি যাতে স্বর্গে যেতে পারি। পরম বিনয় অংশুমান তিনি সেখানে পৌঁছালেন, গিয়ে দেখছেন মহাত্মা ভগবান কপিল, তিনি ধ্যানমগ্ন অবস্থায় মুক্তা মৃদু মৃদু হাস্যভাব আছে। তিনি সেখানে গিয়ে স্তব স্তুতি আরম্ভ করলেন। এখানে আমাদের টিকাকারগণ আরেকটা কথাও বলেছেন যে তিনি তো ভগবান, তার মধ্যে তো ক্রোধ উৎপন্ন হওয়া উচিত নয়। বলছেন না না, এই ভগবান কপিলের মধ্যে ক্রোধ কোনো প্রকারেই উৎপন্ন হতেই পারে না, কিন্তু তাকে অসম্মান এমনভাবেই করেছেন, তিনি যখন তাকিয়েছেন তার মানে তাকানোর যে জ্যোতি তাতেই তারা পুড়ে নষ্ট হয়ে গেছিল। বাস্তবিক ভগবান কপিলের কোনো ক্রোধই উৎপন্ন হয়নি। সেখানে গিয়ে বিনয়ী অংশুমান তিনি কপিল ভগবানকে স্তব স্তুতি করলেন, তিনি ধীরে ধীরে তার চক্ষু খুলে দেখলেন যে পরম বিনয়ী অংশুমান। অংশুমান তার চরণ প্রান্তে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করে ক্ষমা চাইলেন, আর তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে ভগবান কপিল বললেন, দেখো এই যজ্ঞোৎসনা আমি নিয়ে আসিনি, এ দেবরাজ ইন্দ্র তার মনের সংশয়ের কারণে সেই এটিকে এই ঘোড়াটিকে অপহরণ করে আমার আশ্রমে বেঁধে দিয়েছে, তা আমি তোমাকে এই ঘোড়াটা নিয়ে যাওয়ার জন্য আদেশ করছি, তুমি নিয়ে যাও, তোমার প্রপিতামহের মানে যজ্ঞ সুসম্পন্ন হোক, আমি তা চাই। বললেন, প্রভু আপনি যখন আমার প্রতি বাস্তবিক দয়া প্রকাশ করেছেন, তাহলে এই যে আমার পূর্বপুরুষগণ, আমার জ্যাঠা কাকারা, তা তাদের উদ্ধার আমি করতে চাই, তাদের অধোগতি হয়েছে, আপনার মতন ভগবান আপনাকে অসম্মান করেছে, অতএব তাদের তো অধোগতি হয়েছে, তা আপনি কৃপা করে তাদের উদ্ধারের জন্য কিছু বলুন। বলছেন, দেখো অংশুমান, যদি তুমি তাদের পবিত্র বা তাদের উদ্ধার করতে চাও, তাহলে তুমি গঙ্গা দেবীকে আনয়ন করো। গঙ্গা দেবীকে যদি আনয়ন করো, তাহলে তার কৃপায় তিনি তার বাড়িধারাতে তাদের যখন বাহিয়ে নিয়ে যাবেন, মানে বইয়ে নিয়ে যাবেন, তখন তাদের উদ্ধার হবে। তিনি উপায় বলে দিলেন। এবারে সমস্ত কিছু জেনে তিনি সেই ঘোড়াটিকে আনয়ন করলেন। যজ্ঞ সুসম্পন্ন হওয়ার পর এই সগর মহারাজ অংশুমানকে রাজ্য দিয়ে দিলেন। এবারে অংশুমান রাজ্য পরিচালনা করাকালীন মহারাজ সগর শরীর ত্যাগ করে তিনিও স্বর্গে চলে গেলেন। এবার অংশুমান, তিনি পরম তেজস্বী, পরাক্রমশালী এবং ধর্মাত্মা ব্যক্তি, তিনি ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে সসগরা পৃথিবী পরিচালনা করলেন। সমস্ত প্রজাগণ সন্তুষ্ট ছিলেন। তিনি চিন্তা করছেন যে আমি আমার পূর্বপুরুষগণকে আমি উদ্ধার করতে চাই, আমি তাদের উদ্ধার করতে চাই। তার পরম প্রতাপী পুত্র দিলীপকে তিনি রাজ্য দিলেন। দিয়ে অংশুমান তপস্যা করলেন। অংশুমান তপস্যা করে গঙ্গাকে আনয়ন করতে পারলেন না। এবার অংশুমানের পুত্র দিলীপ তো রাজা হয়েছিলেন, তা দিলীপ তখন তার পুত্র ভগীরথকে রাজ্য সমর্পণ করে দিলীপ গেলেন তপস্যা করতে, তাতেও তিনি মহাদেবকে আনয়ন করতে পারলেন না। এবারে এই দিলীপের পুত্র ভগীরথ, তার কোনো সন্তানাদি তখনও হয়নি। তার একমাত্র চিন্তা যে আমার পূর্বপুরুষগণকে আমি কী করে উদ্ধার করি। তার যোগ্য সমস্ত মন্ত্রীগণের উপরে রাজ্যের ভার বিন্যস্ত করে তিনি এবারে চলে গেলেন হিমালয়ে তপস্যা করতে, যেটি অদ্যাপি সেই তপস্যা স্থানটি বিদ্যমান এবং সুরক্ষিত, সেটা হচ্ছে আপনার গঙ্গোত্রী। সেই গঙ্গোত্রীতে সেখানে এখনো তার সেই ভজনের স্থানটি আছে। সেখানে তিনি তপস্যা করলেন গঙ্গা দেবী। এবার গঙ্গা দেবীকে যখন তপস্যা করলেন, 1000 বৎসর দিব্য পরিমাণে, মানে দেবতাদের পরিমিত 1000 বৎসর তিনি উৎকট তপস্যা করলেন। কোনো প্রকারের শরীর ধারণ করে কিছু খেতেন, অনাহারই থাকেননি, ফলমূল কন্দাদি তিনি নিতেন, নিয়ে দিব্য পরিমাণে 1000 বৎসর সেই হিমালয়ে বসে, সেই গঙ্গোত্রীতে বসে তিনি কি করলেন, উৎকট তপস্যা করলেন। মা গঙ্গা তিনি অবতীর্ণ হলেন, বল গঙ্গা মাইয়া কি জয়। তিনি অবতীর্ণ হয়ে তার সম্মুখে দর্শন দিয়ে বলছেন, পুত্র ভগীরথ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো আমি তোমার জন্য কি করতে পারি। বলছেন, হে মাতো, আমি চাই যে আমার পূর্বপুরুষগণ ভগবান কপিলকে অসম্মান করার দরুন তারা অধোগতি হয়েছে, তাদের আমি উদ্ধার চাই। তাই আপনার ধারা যদি তাদের শরীরের উপর দিয়ে চলে যায়, তাহলে তাদের উদ্ধার হবে, এছাড়া অন্য কোনো প্রকারে উদ্ধার হবে না। একদিকে ভগীরথ গঙ্গা আনয়ন করছেন নিজের পূর্বপুরুষদের উদ্ধারের জন্য, কিন্তু ওদিকে যে অগস্ত্য ঋষি সমুদ্র শোষণ করেছিলেন, ওই সমুদ্রও কিন্তু বহুকাল শুষ্ক হয়েছিল, কোনো জল ছিল না, তাও গঙ্গা দেবীর কৃপাতে পরিপূর্ণ হবে। এবারে গঙ্গা দেবী বলছেন, দেখো ভগীরথ, আমি যদি এই পৃথিবীতে সরাসরি অবতরণ করি, এসে নাবি, তাহলে পৃথিবী মানে রসাতল মগ্ন হবে, রসাতলে চলে যাবে, তাই তুমি আমাকে ধারণ করবে এমন কাউকে দেখ। বলছেন যে মা, আমি তো কাউকে জানি না, আপনি উপায়টা বলে দিন, আর যা করতে হয় তা না হয় আমি করব। বলছেন, দেখো, আমার বেগ ধারণ করার মতন শক্তি একমাত্র মহাদেব ছাড়া আর কারো নেই, তা তুমি মহাদেবের তপস্যা করো, তিনি আমি আশা করি যে তিনি তোমার তপস্যায় সন্তুষ্ট হবেন, আর তাকে সন্তুষ্ট করে তুমি আমার বেগকে ধারণ করার জন্য বলবে। তিনি আবার সেই হিমালয় ছেড়ে, হিমালয় থেকে কৈলাস বহু দূর, যেটি এখন তিব্বতের স্থানের মধ্যে পড়েছে, সেই কৈলাস পর্বতে গেলেন। কৈলাসে গিয়ে তিনি কিছুদিন তপস্যা করলেন। অন্যান্য ভগবানকে সন্তুষ্ট করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু ভোলেনাথ তো তার এক নাম আশুতোষ, মানে অল্পতেই যিনি তোষ মানে সন্তুষ্ট হন, তা অল্প দিনের মধ্যে মহাদেব সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে বলছেন যে বৎস ভগীরথ বলো তুমি কি চাও। তিনি বললেন প্রভু আমি আমার পূর্বপুরুষগণকে উদ্ধার করার জন্য সেই গঙ্গা দেবীকে এই মর্তে আনয়ন করতে চাই, কিন্তু তিনি সরাসরি আসলে পৃথিবী মানে তলিয়ে যাবে, তাই আমি চাই যে আপনি আপনার মস্তকে তাকে ধারণ করুন, তারপরে তার থেকে একটি ছোট ধারা দিলেই আমি আমার পূর্বপুরুষগণকে উদ্ধার করতে সমর্থ হব। বলছেন ঠিক আছে, মহাদেব ভগবান তিনি তো সন্তুষ্ট সর্বদাই, বলছেন ঠিক আছে চলো তাহলে আমি হিমালয়ে যাই। এবারে হিমালয়ে এলেন পুনরায়, এনে ভগীরথ আবার গঙ্গাদেবীর অল্প একটু চিন্তন ধ্যান করলেন। এবারে গঙ্গাদেবী তিনি কি করলেন কি, একেবারে অতি দ্রুত বেগ ধারণ করে তিনি মহাদেবের জটার মধ্যে এসে একেবারে স্বচ্ছ মুক্তার মালার মতো এসে জটার মধ্যে এসে গঙ্গাদেবী রয়ে গেলেন। বলল গঙ্গা মাইয়া কি জয়, অতি সুন্দর লাগছে। এবারে মহাদেব ভগবান তিনি তো এমনি গরম ব্যক্তি, গরম ভগবান, তাই মাথায় যখন ঠান্ডা ওই গঙ্গাদেবী এসে পড়েছে তখন তো এসি রুমের মতো মনে হচ্ছে, তখন তিনি আবার তপস্যা করতে লেগে গেলেন। ভগীরথ মনে করলো এ তো ভারী বিপদ, আরে আমি পূর্বপুরুষক্রমে এত তপস্যা করছি আর উনি এখন মাথায় গঙ্গা পেয়ে, বেশ ঠান্ডা ঠান্ডা গঙ্গা পেয়ে তিনি চোখ বন্ধ করে প্রভু ধ্যান করছে। তখন বলছেন প্রভু প্রভু ও প্রভু, তখন প্রভু বলছেন কি বলছো তাড়াতাড়ি বলো। বলছেন আরে তাড়াতাড়ি কি বলবো, আমি গঙ্গা দেবীকে আনয়ন করলাম, আমার পূর্বপুরুষগণকে উদ্ধার করব আর আপনি এখন চোখ বন্ধ করে প্রভু ধ্যান করছেন। বলছেন ও হো, ঠান্ডা ঠান্ডা গঙ্গা দেবীকে পেয়ে আমি তো ভুলেই গেছিলাম। বললেন না ভুললে হবে না, আমি খুব টেনশনে আছি। তা বলছেন আচ্ছা ঠিক আছে, আমি গঙ্গার একটি ধারা ছেড়ে দিলাম। এবারে গঙ্গার একটি জটা খুব সূক্ষ্ম ধারা, সেটা যখন পৃথিবীতে এসে পড়ছে সে তো মনে হয় যেন বিশাল, মানে তাতেই মনে হচ্ছে পৃথিবী তলিয়ে যাবে। তখন গঙ্গা মাইয়া বলছে যে দেখো ভগীরথ তুমি তৈরি হও, আমি কিন্তু মহাদেবের জটা থেকে বেরোচ্ছি, তুমি তৈরি হও। তখন কি করলেন তিনি, অতি দ্রুতগামী রথে আরূঢ় হয়ে শঙ্খ বাদন করতে করতে যাবেন, আর সেই শঙ্খের ধ্বনি যেদিকে যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে গঙ্গা চলেছে একবারে ভীষণ কলরব করে। বলল গঙ্গা মাইয়া কি জয়। এবারে এত কলরব করে চলেছেন যে ভগীরথ তো আনন্দে আত্মহারা, আহা আজ আমার তপস্যা সফল হয়েছে, আমার পূর্বপুরুষগণ তারা উদ্ধার হয়ে যাবেন, কি আনন্দ কি আনন্দ। এবারে আমাদের এই সাধুদের না পুরনো জিনিসের প্রতি খুব লোভ, এই যে নতুন কাপড় পেয়েছেন চাইলেই দিয়ে দিবে, কিন্তু যদি বলা হয় প্রসাদিটা দেন তখন আর দেবেন। তাই জন্নু ঋষির পচা ভাঙা চোরা একটা মানে জীর্ণ একটা কুঁড়ে ঘর ছিল, এবারে সেই কুঁড়ে ঘর সে গঙ্গা তো ভাসিয়ে নিয়ে চলেছে, সামনে যা পড়ছে গাছ পালা যা পাচ্ছে সব ভেঙে চুরে তছনছ করে নিয়ে যাচ্ছে। জন্নু ঋষি তিনি বোধহয় শৌচা দিতে গিয়েছিলেন, তিনি যখন ফিরে এসে দেখছেন যে ভীষণ সাদা আকারে জল বয়ে চলেছে দুধের মতো জল, তা ভীষণ খরস্রোতা, আর আমার সেই পর্ণ কুটিরটাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বলছেন এই জলের এত বড় সাহস, তিনি গিয়ে গঙ্গাকে ধরে কপ করে গিলে খেয়ে ফেলেছে, আর গঙ্গার কোনো পাত্তা নেই। আর ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে পরেশান, গঙ্গা তো আর কিছু নেই। তারপরে দেখলেন যে আরে এক ঋষি দেখলাম সেই জল সব খেয়ে ফেলেছে। এবারে সেই সাধুকে গিয়ে বলছেন যে ঋষিবর ঋষিবর আপনি এই গঙ্গা আপনি আবার গিলে খেয়ে ফেললেন, আমি কত কষ্ট করে মহাদেবের মাথার থেকে আবার এই পৃথিবীতে নিয়ে আসলাম, আপনি আবার খেয়ে বসে থাকলেন, এখন আমার কি গতি হবে। তো বলছেন তোমার কি গতি হবে আমি কি জানি। তিনি হাত জোর করে অনেক বিনতি প্রকাশ করে বললেন না না প্রভু আপনি রাগ করবেন না, আমি এই বিপদে পড়েছি, আমি গঙ্গাকে আনয়ন করেছি। তা বলছেন ও তাই। এবারে তিনি গঙ্গা তো ছাড়তে রাজি হলেন, কিন্তু গঙ্গা যদি মুখ দিয়ে উদ্গ্রীণ করেন তাহলে সেটা ঝুঁটা হয়ে যাবে, তাই তিনি তা করলেন না। করে তিনি কি করলেন, জানু দেশ মানে ফাটিয়ে, তাদের তো ঋষি ইচ্ছা করলেই সব কিছু সম্ভব, সেকে জানু থেকে সেই গঙ্গা প্রকাট করলেন, আবার চলতে থাকলো। এই জন্য এই গঙ্গার আরেক নাম হচ্ছে কি, জন্নুর পুত্রী ইতি জাহ্নবী। বল জাহ্নবী মাইয়া কি জয়। এবারে জাহ্নবী মাতা আওয়াজ চলেছেন অতি দ্রুত গতিতে। এবারে যেখানে দেখছেন যে সেই 60,000 পুত্রের মানে সাগর পুত্রের 60,000 পুত্রের যে অস্থি, সেসব পাহাড় তার উপর দিয়ে গঙ্গা একেবারে ভীষণ স্রোতবেগে তাদেরকে বইয়ে নিয়ে চলল, আর দেখতে দেখতে তারা সেখানেই উদ্ধার হলো। এইভাবে গঙ্গা দেবী সেই যে 60,000 সাগর পুত্রগণকে উদ্ধার করেছিলেন তা নয়, তিনি এই পৃথিবীকে এখনো পর্যন্ত তিনি পবিত্র করে চলেছেন। আর যে গঙ্গার মহিমা আমরা আগামী দিন শ্রবণ করেছি, যে গঙ্গাতে স্নান করে বা গঙ্গাতে স্নান করবে এই প্রকার মনোগত ভাব হয় তার তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়। দেখুন, একদিকে হচ্ছে দুটি জিনিস এই পৃথিবীতে হচ্ছে প্রসিদ্ধ এই লোকে, একটি হচ্ছে ভাগবত, ভগবানের মুখ থেকে যে সমস্ত অমৃতমাখা বাণী উৎপন্ন হয়েছে সেটা ভাগবত। তা সেটাকে কেউ যদি সেবন করে তাহলে সে নয়, তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। আর অপরদিকে একটা ভাগবত উৎপন্ন হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে, আর একটি এই গঙ্গা তিনি উৎপন্ন হয়েছেন ভগবানের শ্রীচরণ থেকে। অতএব শাস্ত্রকারগণ টিকাকারগণ বলতে চান যে এই গঙ্গা যেমন পবিত্রা, ঠিক মানে ভাগবত তো তার থেকে আরও পবিত্রা, কিন্তু দুটো প্রায় একই, দুটো জিনিসই কোনো অংশে কোনো দিক থেকে নুনো নয়। দেখুন, সেই ভাগবত সংবাদ হল জ্ঞানগুদ্রিতে, জ্ঞান বৈরাগ্য বা ভক্তিদেবীর কথা, আর সেই কথা সুসম্পন্ন হচ্ছে গিয়ে কোথায়, হরিদ্বারে সেই গঙ্গার তীরে। তাই এই গঙ্গা এখনো পর্যন্ত এই লোককে মানে পবিত্র করে বয়ে চলেছেন। আর যেখানে যেখানে এই গঙ্গা বয়ে চলেছেন সেখানে দেখবেন কোনো প্রকার অরাজকতা, দুর্ভিক্ষ ইত্যাদি হয় না, সেখানকার জল অমৃত সমান হয়, আর তার চতুর্দিকের সমস্ত বৃক্ষরাজি সেগুলো একেবারে উৎফুল্লিতভাবে তারা হয়ে আছে, এবং তার চতুর্দিকে চাষ বাস ইত্যাদি অতি সুন্দরভাবে হয়ে থাকে। এই গঙ্গার মহিমা এও বিশাল। তাই এই গঙ্গা দেবী ভগীরথ কৃপা করে এই জগতে আনলেন। আর সেই যে ঋষি, তিনি যে অগস্ত্য মুনি, তিনি যে সমুদ্র শোষণ করেছিলেন, এই গঙ্গার ধারায় এই সমুদ্র পুনরায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তিনি সেই গোমুখ থেকে উৎপন্ন হয়ে মানে এই পৃথিবীতে বেরিয়ে তিনি সেই কলকাতার যে পশ্চিমে যে গঙ্গাসাগর তীর্থ, যেখানে ভগবান কপিলদেব সাংখ্যশাস্ত্র প্রচার করেছিলেন, সেখানে গিয়ে তিনি সমুদ্রে মিলিত হয়েছেন। এই হলো গঙ্গার মানে যৎকিঞ্চিত ছোট পরিচয়। আমরা অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানে দিলাম। আগামী দিন যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হয় তাহলে আমরা ঋষি ঋষ্যশৃঙ্গের চরিত্র আমরা আস্বাদন করব, এবং সে সঙ্গে আরও আরও যে সমস্ত চরিত্র রয়েছে, পরশুরামের উৎপত্তি ইত্যাদি, আমরা তা মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদন করব। এখানেই অদ্যকার দিনের পাঠের বিরতি দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারীলাল ভগবান কি জয় শ্রী শ্রী ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় বল গঙ্গা মাইয়া কি জয় 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 শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি গো। জয়।